বিজ্ঞানের বৈশিষ্ট্য এই ওই শিব্য শিব কথা একটা আশ্চর্য লাগে, দুজনই বিষ্ণুতত্ত্ব শিব্যতত্ত্ব, কিন্তু তার ভিতরেও যেন সেবক ভাব নিয়ে ঘোরাঘুরি খেলাধুলি প্রতিযোগিতা, আমি সেবক সেব্য ভাব আমি সেব্য এই নিয়ে খেলাধুলি, এটা সাধারণত শোনা যায়। কিন্তু আমি সেবক আমি দাস আমি ভৃত্য এই ভাব নিয়ে খেলাধুলি, এটা একটা আশ্চর্য ব্যাপার। গৌড়ীয় বৈষ্ণব ধর্মেতে এই জিনিসটা সুন্দর বাহাদুরির সঙ্গে এটা বোঝানো হয়েছে, এটা কি ব্যাপার, যেখানে সকল সকলেরই ভিতরে যেন এই দাস্যভাবটা রয়েছে, শাস্ত্র হিসাবে সুন্দর উদাহরণ দিয়ে দিয়ে বুঝাচ্ছেন প্রত্যেকের মধ্যে যেন সেই দাস্যভাবটা আছে। সহস্রানন্দ তিনিও দাস্যভাব নিয়ে চলছেন, রাধা ঠাকুরানি তিনিও যেন দাস্যভাব নিয়ে চলছেন, সকলের ভিতরেই ওই ভাবটা আছে, এই দাস্যভাবের ভিতরে কিছু মাধুর্য আছে। অনেকে বলছেন যে দাস ভাব এটা তো হীন ভাব, হীন ভাব। চৈতন্য মহাপ্রভু তিনি অনেক জায়গায় দাস্য ভাব প্রকাশ করেছেন, ওটা তো কমা যায়। এক জায়গায় একটা সাইনবোর্ডে লেখা দেখলাম শ্রী ভুবনমোহন দাস, তা দাস দয়াকার কালবৈশ্য বানান আছে, তো সি আর দাস তিনি লিখতেন, তিনিও দয়াকার কালবৈশ্যই লিখতেন। তা একবার ওই সাইনবোর্ডটার দিকে তাকিয়ে আর ট্রেনে যাচ্ছিলাম, এক ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, স্বামীজি দেখুন দেখুন ভুবনমোহন দাস বলে লেখা আছে দয়াকার কালবৈশ্য, কিসের কী মানে হতে পারে? আমি বললাম এই দয়াকার কালবৈশ্য দাস মানে হলো প্রভু, বলে তাহলে ভৃত্য সে শব্দটা বান কী হবে? আমি ওটা দয়াকার দৌদস্য। তা উনি আমার হিউমারটা বুঝতে পারলেন, রহস্যটা। উনি বললেন ঠিকই বলেছেন, ওর ভিতরে ভিতরে ওইরকমই একটা ভাবেতে ওটা লেখা হবে, সেই না আছে ওইরকম একটা ভাব, দয়াকার দন্তস্ব দাস লিখলে পরে ওটা একটা হ্যাঁ ওটা একটা যেন অপমানকর ব্যাপার, ওটা যেন একটা নিচু ঘৃণ্য ব্যাপার দাস হওয়া, সেই জন্যে দয়াকার কালবৈশ্য লেখা হবে, ওর ভিতরে একটা মোটিভ ওরকম হয়তো আছে, কিন্তু আসলে জিনিসটা তো তা নয়। বৈষ্ণব আপনাকে কি মানে তৃণাধম, ওরকম কথাটা আছে। তা সেখানে বড় যদি হতে চাও ছোট হও, তবে ছোট হওয়া মানে কি? আনুগত্য এবং দৈন্যভাব, দৈন্যভাব এবং আনুগত্য ভাব, সেবদের আনুগত্য ভাব পোষণ করা বা দৈন্য, সেই জিনিসটাকে ওখানে বুঝাতে চেয়েছেন। তো সেই ভাব যার ভিতরে তো তিনি তো মহান, একজন সেব্য তিনি যখন সেবকের আসনে এসে বলছেন আমি সেবক সকলের সেবক, সেটা তো খুব গৌরবের বিষয়, সেটা খুব গৌরবের বিষয়। তা এটা আমাদের গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যে খুব সুন্দরভাবে এটা বোঝানো হয়েছে। চৈতন্য মহাপ্রভু এই জন্যেই বললেন না হং বিপ্র না চ নরপতির নাপি বৈশ্য ন শূদ্র না হং বর্ণি না চ গৃহপতির ন বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রদন্নিখিল পরমানন্দ পূর্ণ মৃতাব্দের গোপী ভর্তি পদ কমলায়ুর দাস দাসান দাস। হ্যাঁ শুধু দাস না, দাসের অনুদাস অনুদাস ঠিক এরকম বলছে। এখানে শাস্ত্রে কোনো কোনো টিকাকার ভাষ্যকাররা ব্যাখ্যা দিয়েছেন, আমি যদি বলি আমি শুধু ভগবত দাস তাহলেও যেন মনে হয় আমার ভিতরে কিছু অহংকার থেকে যায়, কিন্তু আমি যদি বলি আমি দাস দাসের অনুদাস তাহলে বোধ হয় আমার অবস্থাটা ঠিকঠিকভাবে স্বীকৃত হলো বা আমার অবস্থাটা আমি ঠিক বর্ণনা করতে সক্ষম হলাম, ভগবানের দয়া কৃপা আমার পরে যেন আগে হবে। যিনি বলছেন আমি ভগবত দাস তার থেকে আমি দেখানো দাস পুষ্প দেখানো দাস, একথা বললে যেন আমার পরে কৃপাটা স্নেহটা ভগবানের আগে হয়। উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে পিতা আর পুত্র, পুত্রের প্রতি পিতামাতার স্বাভাবিক স্নেহ আছে থাকবে, কিন্তু যদি নাতির কথা আছে তার কিন্তু স্নেহ আরও বেশি। সেই জন্য ওখানে বলছেন আমি ভগবানের ভৃত্য ভগবানের দাস, এ বললে যেন একটু অহংকার থাকলো, যেন একটু কৃপা পেতে একটু দেরি হচ্ছে, কিন্তু আমি দশানু দাস, কৃষ্ণ দশানু দাস, এই বললে কৃপাটা আগেই হয় না। ওর কৃষ্ণ হ্যাঁ দেখতো, আমার বেশি টাকা দরকার ভগবানটা দিচ্ছে, ওকে আগে দেখতে হবে, ওর সম্পর্কে আমার অনেক অধিক বেশি অধিক স্নেহের পাত্র, অধিক স্নেহের পাত্র, সেই জিনিসটা ওখানে বোঝানো হয়েছে ওই দশানু দাস। ঠিক এইরকম ধরনের শাস্ত্রে ওরকম আছে, যেমন ধরো পাণ্ডব গীতার মধ্যে রয়েছে কৃপাচার্য বোধহয় বলছেন, মজ্জন্মন ফলমিদম মধুতৈজ ভারে মৎ প্রার্থনীয় মদনুগ্রহ ঈশ্বর তদ্ভৃত্ত ভৃত্ত পরিচারক ভৃত্ত ভৃত্ত ভৃত্তস্য ভৃত্ত ইতিমান স্মর লোকনাথ। হে লোকনাথ কৃষ্ণ, হে ভগবান, তুমি আমাকে তোমার ভৃত্তের 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 ভৃত্ত বলে আমাকে জ্ঞান করো, তাহলে আমার কল্যাণ হবে। ভক্তের তো এরকম প্রার্থনা আছে, ভক্ত তো কখনো অহংকার প্রকাশ করেননি, ভক্ত তো কখনো নিজের সুখানুসন্ধানের জন্য ভগবানকে কষ্ট দিতে চাননি, এটা তো ভক্তের স্বভাব নয়। না হল বন্দে তব চরণয়োর দ্বন্দ্ব মদ্বন্দ্ব হেতু কুম্ভী পাকং গুরুমুখি হরে না রকম না পনেতু রণ্যা রামা মৃদুতনুলতা রণ্যা রামা মৃদুতনুলতা নন্দনে নাভিরন্তু ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবয়ম ভবন্তম নষ্টা ধর্মে নবসিঞ্চয়ে নৈব কামোপভোগে যদ্যদ্ ভব্যম ভবতু ভগবান মৎপূর্ব কর্মানুরূপম। আমার প্রাক্তন কর্মানুসারে যা কর্ম ফল আমাকে আমি সব ভুগব, আমার যা সব আমি ভোগ করবো কর্মফল। ঠাকুর এই জন্য আমি তোমার কাছে কোনো প্রার্থনা রাখব না, আমার এই কর্মফল তুমি খণ্ডন করিয়ে দাও। এটা যখনই আমি বলি তখনই তো তোমাকে উদ্বেগ দেওয়া হয়, ক্লেশ দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়, তা আমি তোমার সেবা করে কোনো করতে পারলাম না, আবার ফের আবার কষ্ট দেবো উদ্বেগ দেবো, তা হবে না। আমার কর্মফল আমি খণ্ডাতে চাই না, তাহলে তুমি কর্ম খণ্ডাতে চাও না, না তাহলে কী চাও? এই তৎ প্রার্থন মম বহুমতম জন্ম জন্মান্তরে ইতি তৎ পাদাম্ভুর্ভুযুগবতা নিশ্চলা ভক্তির। আমার জন্ম জন্মান্তরে এইটুকুই প্রার্থনা যে আমি যেন তোমার চরণে ভক্তি লাভ করি, তোমার নাম যেন ঠিকমতো করে যেতে পারি, তোমার নাম ও গুণলীলা কথা যেন আমি স্মরণ করতে পারি, তোমার ভক্তকে যেন ভালোবাসতে পারি, তোমার ভক্তের সঙ্গ সান্নিধ্য যেন আমি লাভ করতে পারি, এই আশীর্বাদ কিছু আমার করে লাভ। আমি তোমার কাছে অন্য কোনো কিছু যে প্রসিদ্ধি চাচ্ছি না, পার্থিব জগতে কোনো বস্তুই আমার প্রার্থিত বিষয় না, তোমার চরণে ভক্তি আমার এরকম বলে দিচ্ছে। সেখানে তো ভগবানকে কষ্ট দেওয়ার কোনো কথা নেই, পার্থিব জগতের যখন কোনো কিছু চাই আমি তখনই ভগবানকে কষ্ট দেওয়া হয়, এটা ভক্তভাব। অবশ্য ভক্তের সেখানে স্ট্যান্ডার্ড আছে, ভক্তের স্ট্যাটাস আছে, সেগুলো বিচার করতে হবে। ভক্ত বহু রকমের আছেন, কর্মমিশ্রা জ্ঞানমিশ্রা বহু রকম, শুদ্ধ ভক্ত খুব কম, শুদ্ধ ভক্তের ভিতর ভিতরেও আবার বাছাই আছে সব রকম। এখন সেখানে দেখাচ্ছেন অকাম সর্বকাম বা মুখ্য কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগে না জগিত পুরুষম পরম। এই তীব্রেণ ভক্তি যোগে না, তীব্র ভক্তি যোগের দ্বারা সেই পরমপুরুষ লীলা পুরুষোত্তম কৃষ্ণের ভজনা, রাধা গোবিন্দ সহজে কৃষ্ণের ভজনা, তো সেইটাই তো শ্রেষ্ঠ আরাধনার তরিকা দেখাচ্ছেন শাস্ত্র যত রয়েছে। তো সেখানে যিনি অধিক উচ্চস্তরের ভক্ত তিনি কিন্তু কখনো ভক্ত ভগবানকে অসুবিধি চাইবেন না। সাধারণভাবে মানুষ হবে তার কাছে এটা দাও ওটা দাও সেটা দাও কেউ বিরক্ত করছে, অসুখাতে ভগবান বিরক্ত হন কিনা তা তেমন কোনো কথা ঠিক পাওয়া যায়নি। কেন না, ভগবান তো সব ক্ষেত্রটাই বর্ণনা করে রেখেছেন, আমার কাছে যে যেমন প্রার্থনা করে হ্যাঁ আমি তাকে সেরকম ধরে গিয়ে সেইভাবে তাকে ভজনা করি, অর্থাৎ তাকে তাকে সেরকম ফল দেয় যে যত আমার প্রবদান সেই তার সাথে ভজন না, এই কথা তিনি বলছেন। সুতরাং তাতে যে তিনি কোনো অবুধ ভক্ত কি কম বুঝেছে যে ভক্ত তাকে তার প্রতি যে তিনি অসন্তুষ্ট হচ্ছেন তা নয়, তবে তিনি তাকে বুদ্ধি দিয়ে দেন, এ দিয়ে দেন আরও যাতে উত্তরোত্তর সে হ্যাঁ বুদ্ধিযোগ হ্যাঁ তাতে তার বুদ্ধিযোগ প্রভাবে যাতে তার চিত্তবৃত্তি যাতে নির্মল হয় এবং নিষ্কাম ভক্তি টুক্তি পার হয়ে গিয়ে একবারে সে প্রেম ভক্তি লাভের অধিকার যাতে তার আসে, কারণ বুদ্ধিযোগ তিনি দিয়ে দেন সেই ক্ষমতা অধিকার তাকে ক্রমশ ক্রমশ দিয়ে দেন, সেই অনুসারে পাওয়া যায় সব কিছু। তো অধিকার লাভের ব্যাপার একটা আছে, অধিকার এবং অধিকার প্রাপ্ত এই দুটো জিনিস আছে সাধনার ক্ষেত্রে। সেই অধিকার প্রাপ্ত হতে গেলে ঈশ্বরের করুণা প্রার্থনা করা ছাড়া তো আর কিছু নেই। তো আমরা কী করে সাধন ভজন করবো, অর্থাৎ কী করে ভগবানকে সন্তুষ্ট করব আমার সেবাবৃত্তির দ্বারা। সব সেবা মানেই হলো সাধন, সাধন মানেই হলো সেবা। নিত্য সিদ্ধেশ্য ভাবস্য প্রাকট্যং রেডি সাধ্যতা, জীবের যে নিত্য সিদ্ধ স্বরূপের যে বৃত্তি সেবাবৃত্তি, সেই সেবাবৃত্তির আবির্ভাব বা তাকে প্রতিষ্ঠিত হওয়ার নামই হল সাধন। জীবের নিত্য সিদ্ধ ভাব, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, সাধ্য প্রভু নয় প্রবণাদি শুদ্ধ চিত্তে পরায়ণ যায়, কতটা তাহলে সেখানে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সেটা সাধ্য নয়। যদি কেউ সাধ্য মনে করছেন তাহলে ভুল হবে, তাহলে শ্রবণাদি শুদ্ধ চিত্তে করা হয়ে যায়। তার সেইটাই হলো তার ক্রমটা, সেই ক্রমটা আমাদের নিয়ে চলতে হবে। এর ভিতরে প্রথম থেকে শেষ পর্যন্ত, সে তো শেষ নেই, সাধন ভজনের শেষ নেই, যতটা পর্যন্ত প্রথম থেকে আরম্ভ করে যতটা পর্যন্ত সদস্যদিকে অগ্রসর হচ্ছেন, প্রতিটি ক্ষেত্রে প্রতিটি অবস্থায় ভগবানের ঈশ্বরের করুণা প্রার্থনা কথা আছে। ভগবানের করুণা প্রার্থনা শুধু ভগবানের করুণা প্রার্থনা তা নয়, সেখানে গুরুপাধ্যমেরও করুণা প্রার্থনা, দুটোই যোগযুক্ত হলে পরে তখন কিছু হচ্ছে। ঠিক একতরফা তো নয়, আমি তো আর আকাশ থেকে ভিড় করে পড়িনি, আমার তো একজন আশ্রয়নীয় বিগ্রহ আছেন, একজন আশ্রয় বিগ্রহ আছেন, তার আনুগত্যে আমি যখন ভগবত সেবা করতে যাচ্ছি ঠিক সেইভাবেই আমাকে চলতে হচ্ছে। সেখানে আমি নিজে নিজে কিছু হচ্ছে না, এই হলো এটা হতে পারে না, এটা হতে পারে না। তার ঘুরি ঘুরি উদাহরণ শাস্ত্রে আছে। সেদিন এক ভদ্রলোক প্রশ্ন করছিলেন, উনি বলছিলেন যে আজকা দীক্ষা না নিলে কি সাধন ভজন হয় না, বা গুরু না করলে কি, গুরুকরণ না হলে কি সাধন ভজন হয় না। আমি বললাম না, আমি কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না স্যার। তখন উনি আবার ওই প্রসঙ্গটা তুলেছিলেন একলব্যের কথা। আমি বললাম একলব্যের কথা ওটা বাদ দেন, ওটা ঠিক গুরু ভক্তি নয়, ওটা প্রকারান্তরে ওটা একরকম গুরু বিরুদ্ধবাদিতা গুরুগ্রহিতা, ওটা সেইটাই প্রমাণ করা হয়েছে। এছাড়া আর কোনো প্রমাণ কোথাও দিতে পারবেন যে গুরু ছাড়া আর কোনো জায়গায় কিছু কেউ কিছু সাধন ভজনে উন্নত হয়েছেন বা সিদ্ধি লাভ করেছেন, এমন কোনো প্রমাণ? আমি বরং বললাম যে গুরু ছাড়ি গৌরাঙ্গ ভাজি সে পাপি নরকে মাঝে কথা কলে খাবে, এত গুরুকে বাদ দিয়ে গৌরাঙ্গ ভজনা হচ্ছে। তো সেই দিন একটা কথা হচ্ছিল যে কীভাবে গৌরী বৈষ্ণব দেব কীরকম সাধন ভজন পদ্ধতি। আমি বললাম সংক্ষেপে জেনে রাখুন, নিতাইয়ের করুণা হবে ব্রজেরাধা হলে ব্রজেরাধা কৃষ্ণ পাবে। তাহলে নিতাইয়ের করুণা আমার দরকার হচ্ছে আগে, গুরু নিত্যানন্দ সেটা বলা হয়েছে, বলদেবাভিন্ন বিগ্রহ বলা হয়েছে। আচ্ছা তাহলে নিতাইয়ের করুণা আমার প্রয়োজন হচ্ছে, তার করুণায় আমি কী পাচ্ছি? মহাপ্রভুকে পাচ্ছি, গৌর সুন্দরকে পাচ্ছি। গৌর সুন্দর কী তত্ত্ব সেটা নিত্যানন্দ প্রভুর করুণাতেই সেটা আমি জানতে পারছি। আবার গৌরের করুণা হলে আমি আমি নিত্যানন্দকে বুঝতে পারছি এবং রাধা গোবিন্দের স্বরূপ এবং তাঁর সাধন ভজনের প্রকারটা আমি অনুভব করতে পারি, অনুশীলন করতে পারি। ঠিক এইটাই হলো গৌরী বৈষ্ণব ধর্মের প্রধান বিচার। যদিও শাস্ত্রে গৌরী বৈষ্ণব ধর্মের এইরকম ধর্মের কথার অন্যরকম কথাও আছে, যেমন আমি যদি ডাইরেক্ট ইচ্ছা করি তাহলে আমি রাধা গোবিন্দের সেবা করতে পারি। একখানা বইতে সেদিন দেখলাম, তাতে লেখা রয়েছে যে রাধা গোবিন্দেরই সেবা করতে হবে, এমন কথা নয়, সেখানে আমি শুধু কৃষ্ণের আরাধনা করতে পারি, লেখা আছে একখানা বইতে। লিখেছেন যে ব্রজেতে দাস্যভাব আছে, সক্ষভাব আছে, লাৎসল্যভাব আছে, মধুর রুচি আছে, সবগুলো কি প্রেম শব্দের দ্বারা ওই করা হয়েছে, দাস্য প্রেম, সক্ষ প্রেম, লাৎসল্য প্রেম, মধুর প্রেম, এরকম ধরনের বলা হয়েছে। কিন্তু সেখানে যে সব ক্ষেত্রেতে যে রাধা গোবিন্দেরই উপাসনা করতে হবে এমন কথা না, সেখানে একল কৃষ্ণের উপাসনা হবে বলে এক জায়গায় লিখছেন। সেখানে পাশাপাশি আবার একটা প্রতিবাদও দেখলাম সেখানে, কোনো কোনো জায়গায় লেখা আছে যে ওই ব্রজে গোপাল সেবা, কোনো ব্রজে থেকে যদি কেউ গোপাল সেবা করেন সেই গোপাল কোন গোপাল হবে, যে নিয়ে একদিনে আলোচনা করেছিলাম একটু, সেই গোপাল কোন গোপাল হবে। তাহলে যদি ব্রজেতে ওটা নাই তাহলে এই দাস্যভাব সূক্ষ্মভাব এগুলো আসছে কোথা থেকে? যেখানে সূক্ষ্মভাবের চিন্তা সেখানে তো আর রাধা গোবিন্দের চিন্তা নেই, যেখানে দাস্যরসের কথা সেখানে তো আর রাধা গোবিন্দের কথা নেই, এ তো নিশ্চয়ই প্রমাণ করা হয়েছে শাস্ত্রে রয়েছে এটা। কিন্তু তথাপি ব্রজের চিন্তা ওই রকম থাকলেও অপ্রাকৃত যে ব্রজভূমি, সেই ব্রজভূমিতে রাধা গোবিন্দের স্বরূপটা কি সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, এর সঙ্গে আলোচনা করেছে। তো সেখানে দেখা যায় যে সেখানে রাধা গোবিন্দের উপাসনাটাই চরম তত্ত্ব, সেইটাই সেখানে প্রদর্শন করা হয়েছে এবং সেই ভাবটাই সেখানে পরিপূর্ণতম অবস্থা, সেটা বিচার করে দেখানো হয়েছে। এখন যার যেমন অধিকার আছে সেই অধিকার অনুসারে, হ্যাঁ শেষ অধিকারে যান ইচ্ছা সাধনা পরিপ্রেক্ষিত, এবং যার যেই রস সেই সর্বোত্তম, সেই বিচার করে আমরা সাধন ভোজন করতে অগ্রসর হব। যার যেই রস এটা যদি অনুধাবন করতে হয় তাহলে গুরুই সেটা অনুধাবন করাবেন, সেটা ঠিক আমার বিচার বুদ্ধির দ্বারা সেটা হবে না, আমার বিচার বুদ্ধির দ্বারা হবে না, তো গুরুই লোক বলবে। আমি জিজ্ঞাসা করে জেনে নেব বা আমি সেরকম ধরনের কষ্ট কল্পনা করতে থাকব তা হবে না। না উঠিয়া বৃক্ষ ধরি টানাটানি ফল ধরি দুষ্ট ফল করিলে অর্জন তা হবে না, না উঠতেই এক কান প্রভুবাদ বলছেন, সর্বশিকাগুরের কথাটা বলছেন। তো সেই জন্যে অধিকার বিচার সবসময় রাখবে, অধিকার বিচার সবসময় রাখতে হবে। তার ভিতরে কোন রস আছে, কোন রসে তার সেবা আছে, এটা এটা বিচার বিবেচনার কথা। কোন রস বদলায় কি না কারো সাধনার ক্ষেত্রেতে সেটাও বিচারের কথা। যদি দেখা যায় কারো দাস্যভাব আছে তিনি সূক্ষ্মভাবে উঠে গেলেন, কি সূক্ষ্মভাব আছে কারো তিনি দাস্যভাব তিনি বাৎসল্যভাবে উঠে গেলেন, সেখানে বুঝতে হবে যে চরম ভাবটা তার ওই শেষের ওইটাই তার ছিল, ওইটাই ছিল ওইখানে আটকে ছিল, ওইখানে আটকে ছিল এইটাই তার চরম অবস্থা ছিল, সেটা ধরে নিতে হবে। আর কারো দাস্যভাব হচ্ছে আগা গোড়া দাস্যভাবই চললো এটা আছে, আবার কারো হয়তো সেই মধুর রস আছে মধুর রসই আছে তার প্রথম থেকেই আবার শেষ পর্যন্ত সেটা চললো সেটাই হয়। এখন সেটা সেদিন একটা প্রশ্ন হয়েছিল ওখানে ওই অনলাইন